ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জিএমবির দুজন জঙ্গি আত্মসমর্পণ করেছে, এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জিএমবির দুজন গুরুত্বপূর্ণ সদস্য বগুড়ায় আত্মসমর্পণ করেছেন।
রয়েছে দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় সার্কের সংকট ও সম্ভাবনা। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সন্ত্রাস জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সরকারি আহ্বানে সাড়া দিয়ে প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির দুজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য, র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, যারা গুলশান হামলা সহ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সাথে সরাসরি যুক্ত, তাদের দুজন গুরুত্বপূর্ণ সদস্য বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী একজন আব্দুল হাকিম, গুলশান হামলার হামলাকারী এবং নিহত খায়রুল ইসলামের বন্ধু। আত্মসমর্পণ করা জেএমবির সদস্য মাহমুদুল হাসান আত্মসমর্পণ অনুষ্ঠানে কিভাবে তাদের হত্যা এবং হামলার জন্য উদ্বুদ্ধ করা হতো এবং হয় তার বিস্তারিত বিবরণ দেন।
ইসলাম এবং সেই সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে হত্যা কেউ কিভাবে করা যায় তা সহযোগিতা করা।
বগুড়ায় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারীদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রত্যেকের হাতে 5,00,000 টাকার চেক হস্তান্তর করেন এবং জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স এবং ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন মঙ্গলবার রাতে বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। তারা দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন, এদের দুজনার নীতিমালা সংক্রান্ত প্রস্তাব ও তাদের রেকর্ড সম্পর্কে একে অপর পক্ষের সমালোচনা করেন। আগামী মাসে নির্বাচনের আগে পেন্স ও কেনের মধ্যে এটাই ছিল একমাত্র বিতর্ক অনুষ্ঠান। তারা যেসব বিষয়ে আলোচনা করেন তার মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র, সিরিয়ার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে ফৌজদারি আইন ও বিচার বিভাগের সংস্কার। পেন্স ক্লিন্টনকে প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র নীতির স্থপতি বলে আখ্যায়িত করেন। তিনি বলেন ওই নীতিমালার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওদিকে কেইন ট্রাম্পের সময় নিজের স্বার্থ দেখেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন যে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে যা তিনি প্রকাশ করতে চান না। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের টেরর লঞ্চ প্যাডগুলোতে জড়ো হয়েছে 100-এরও বেশি জঙ্গি। সেনা সূত্রের খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা সামান্য শিথিল করলেই তারা নিয়ন্ত্রণ রেখা পার হবে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
এই মুহূর্তে পাকিস্তান চেষ্টা করছে ভারতীয় সেনা কত সংখ্যায় কোথায় কোথায় মোতায়েন রয়েছে তা বুঝতে, যাতে সুযোগ মতো জঙ্গিদের এদেশে ঢুকিয়ে দেওয়া যায়। গোয়েন্দা সংস্থাগুলি এমনটাই খবর দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। বিএসএফ জানিয়েছে কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় চালক ছাড়া একটি যন্ত্র আকাশে উঠতে দেখাও যাচ্ছে। সীমান্তের 100 মিটারের মধ্যে সেটি উড়ে আসছে। বিএসএফ এর ধারণা পাক সেনা সেটা পাঠিয়েছে। ক্যামেরায় ছবি তুলে ভারতের সেনা প্রস্তুতি নিজের চোখে দেখতেন আধিকারিকরা জানাচ্ছেন। পশ্চিম সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের দিক থেকে উড়ে আসা শেলের নিয়মিত মুখোমুখি হতে হচ্ছে বিএসএফ সেনাবাহিনীকে। সীমান্তে জারি রয়েছে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রিটেন অভিবাসন বিরোধী নতুন আইন ঘোষণা করেছে। এ সম্পর্কে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এ নীতি কার্যকর হলে অবৈধ অভিবাসীরা ব্যাংক থেকে প্রয়োজনীয় সেবা পাবেন না, দুর্ভোগে পড়বেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন সব দেশের পেশাদাররা। ওইসব দেশের নাগরিকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় বার্ষিক সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এম্বার রোড এ নীতির পক্ষে কথা বলেন। তিনি বলেন অভিবাসী সংখ্যা কমিয়ে আনতে তিনি বিভিন্ন উপায় খুঁজছেন, এক্ষেত্রে একটি কৌশল হল ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যদি ব্যবসার ক্ষেত্রে বোঝাতে চাই তাহলে সব উৎসের দিকে আমাদের দেখতে হবে, কোম্পানিগুলো বিদেশ থেকে লোকবল আমদানি করবে কিনা সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরে বুধবার বিমান অভিযান চালিয়েছে। তালিবানের সঙ্গে পরপর তৃতীয় দিনের মতো তুমুল লড়াইয়ে তারা আফগান সরকারি বাহিনীকে সাহায্য করছে। আফগান সরকার এবং তালিবানদের মধ্যে শান্তি এবং পুনরায় মিটমাট করার প্রয়াসে যখন ব্রাসেলসে অনুষ্ঠিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রধান প্রধান দলের মধ্যে বৈঠক চলছিল, তার পরপরই ওই লড়াই শুরু হয়। এক বছর আগে ওই শহরটি অল্প সময়ের জন্য তালিবানদের দখলে চলে গিয়েছিল। পরে তালিবান মুক্ত হলেও বরাবরই শহরটির দখল করার জন্য আক্রমণ করে আসছে তালিবানরা। ইথিওপিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে যে রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় পাথরের আঘাতে একজন আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছেন। একটি বিবৃতিতে দূতাবাস জানিয়েছে রাজধানী আদিস আবাবার অদূরে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী ভ্যানে পাথর ছুড়ে মারলে ওই ব্যক্তি প্রাণ হারান। আক্রমণকারীদের পরিচয় এখনও জানা যায়নি। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মকর্তারা দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। শুধু পুজো মণ্ডপে নয়, রাজ্য প্রশাসনের সদর কার্যালয় নবান্নতেও পুজোর দিনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে কলকাতা ও জেলা প্রশাসনের কাছে সেই বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। শুধু দুর্গাপুজো মণ্ডপ নয়, রাজ্য প্রশাসনের সদর কার্যালয় নবান্নতেও পুজোর দিনগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। তার জন্য পুলিশের দায়িত্ব ইতিমধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। অন্যবার পুজোর সময় যে সংখ্যক নিরাপত্তা কর্মী নবান্নে থাকেন তার চেয়ে বেশি সংখ্যায় সশস্ত্র নিরাপত্তাকর্মী রাজ্য প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে মোতায়েন থাকবেন। আজ বুধবার রাজ্য প্রশাসনের অফিস আওয়ার্স হয়ে যাওয়ার পর আগামীকাল থেকে রাজ্য জুড়ে সরকারি ছুটি, তাই নবান্ন চলে যাবে পুরোপুরি নিরাপত্তা রক্ষীদের দখলে। ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে বুধবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বগুড়া শিবগঞ্জ উপজেলার কাশীপুর এলাকায় দুপুরের দিকে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন নারী সহ ৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এদিকে অপর এক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল জেলার কালিয়াতিতে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ট্রাকের উপর থাকা ৯ যাত্রীর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর ৫ জন আহত হন। ওই দুই দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামুদ্রিক ঘূর্ণিঝড় ম্যাথিউ হেইটি এবং কিউবায় আঘাত হেনেছে। কিউবা এবং প্রতিবেশী রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে ঘূর্ণিঝড় বাহামার দিকে ধাবিত হয়েছে। মায়ামির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ম্যাথিউ অত্যন্ত বিপজ্জনক এবং প্রচণ্ড শক্তিশালী অবস্থায় বিরাজ করবে। ঘূর্ণিঝড় হেইটিতে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে তা ৩ নম্বর ক্যাটাগরিতে নেমে আসে এবং বাতাসের বেগ তখন ছিল ঘণ্টায় ১২৫ মাইল। থাইল্যান্ডের সামরিক সরকার বুধবার হংকংয়ের ডেমোক্রেটিক পন্থী সক্রিয় কর্মী জশুয়া ওয়াংকে চীন ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে। তিনি থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হংকংয়ে ২০১৪ সালে গণতন্ত্রের জন্য যে প্রতিবাদ বিক্ষোভ আমব্রেলা আন্দোলন হয় সে সম্পর্কে আলোচনার জন্য সেখানে যান। ওয়াংয়ের সমর্থকেরা সরকারের ওই সিদ্ধান্তের জন্য বেইজিংকেই দায়ী করছে। থাই পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেছেন, যে কোনো বিদেশিকে একটি দেশে প্রবেশের অনুমতি দেওয়ার পেছনে অনেক কারণ নির্ভর করে, যা অবশ্যই অভিবাসন আইনসঙ্গত হতে হবে। চীন জানিয়েছে এই পরিস্থিতি সম্পর্কে তারা অবগত, তবে ওয়াংকে আটক করা হবে কিনা সে সম্পর্কে কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জোসেফ চ্যাং ভয়েস অফ আমেরিকার ভিক্টোরিয়া বিএটিকে জানিয়েছেন, ওয়াংকে আটক করা অথবা বহিষ্কারের বিষয়ে তিনি মোটেও অবাক হননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, সার্কের সংকট ও সম্ভাবনা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি শ্রোতারা শুনলেন, আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সার্কের সংকট ও সম্ভাবনা। আমরা সকলেই জানি যে 1985 সালে ঢাকায় সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংগঠনের আনুষ্ঠানিক সূচনা প্রথম সম্মেলনের মাধ্যমে। যদিও 1980 সাল থেকে এরকম আঞ্চলিক সহযোগিতা সংগঠন গড়ে তোলার ব্যাপারে আলাপ আলোচনা চলছিল, মূলত বাংলাদেশেরই উৎপত্তি, বাংলাদেশেরই উদ্যোগে। 1981 সালের অগস্ট মাসে কলম্বোতে সার্ক গঠনের বিষয়ে আলোচনায় সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। সার্কের সনদ 1985 সালের 8ই ডিসেম্বর অনুমোদিত হয় ঢাকার শীর্ষ সম্মেলনে। গোড়াতে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছিল সদস্য। পরে 2007 সালে আফগানিস্তানে সার্কে যোগ দেয়। কিন্তু সার্কের অর্জন, এর সাফল্য, এসব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সার্কের যে 31তম সম্মেলন হবার কথা ছিল পাকিস্তানে, তা স্থগিত হয়ে যায় অন্তত 4টি দেশ ওই সম্মেলনে যোগদানে তাদের অপারগতা জানানোর কারণে। ভারত অভিযোগ করছে যে তার সেনা চৌকিতে সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের জন্য পাকিস্তান দায়ী। বাংলাদেশ বলছে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে পাকিস্তানের প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সামিল, এবং আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক আদৌ মধুর নয়। দ্বিপাক্ষিক সম্পর্কের এই সব টানা পড়েনে কি সার্ককে অকেজো করে দেবে? শ্রোতাদের প্রশ্নের জবাবে আজ সেই আমাদের অতিথি প্যানেলিস্টরা সে সম্পর্কে আলোকপাত করবেন। আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট বিশ্লেষক ডক্টর সাদেকা হালিম। ডক্টর সাদেকা হালিম, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন কলকাতার মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর সিনিয়র ফেলো, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর অমিয় চৌধুরী। ডক্টর অমিয় চৌধুরী, আপনাকে স্বাগতম। আরও আছেন করাচি থেকে সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসান। জনাব মাসকাওয়াত আহসান, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে রাখি, আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করুন, 2026193062। আমরা এবার শ্রোতাদের প্রশ্ন নেব। শ্রোতাদের কাছে অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ, সংক্ষেপে উত্তর দেওয়ার এবং উত্তরের পুনরাবৃত্তি এড়িয়ে চলা। বেশ অনেকগুলোই শ্রোতা দেখছি লাইনে আছেন। তো প্রথমেই প্রশ্ন করছেন বাংলাদেশের পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণ জেলা পিরোজপুর থেকে বলছিলাম। এখন সার্ক যদি এইভাবে অচল হয়ে যায়, সার্ক যদি এইভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে এই উপমহাদেশে শান্তি সহযোগিতার ক্ষেত্র আমরা কি আসলেই এ থেকে বঞ্চিত হব? এবং বিশ্বায়নের যুগে সিদ্ধান্তের ব্যাপারে, বিশেষ করে যুদ্ধাপরাধীদের পাশে দেওয়ার ব্যাপারে পাকিস্তান যেভাবে হস্তক্ষেপ করেছে,
সেখানে বাংলাদেশের অবস্থানটা যৌক্তিক। তারপরও কি সার্ককে বাঁচিয়ে রাখা উচিত হবে হবে না? অবশ্যই বাঁচিয়ে রাখার একটা সুযোগ আমাদের খুঁজতে হবে, এবং সেই সুযোগটা কিভাবে সম্পাদিত হতে পারে বা সেই সুযোগের সন্ধান কিভাবে আসবে।
ধন্যবাদ মনিরুজ্জামান নাসিম আলী। এই সঙ্গে আমরা আরো প্রশ্ন নিচ্ছি চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো,
বাংলাদেশের চট্টগ্রাম থেকে সালাউদ্দিন বলছি। দুটি সদস্য দেশের মধ্যে সাম্প্রতিক অবনতিশীল অবস্থার কারণে মারাত্মক সংকটে পড়েছে সার্ক, বিশেষ করে কাশ্মীরের ইস্যু নিয়ে দীর্ঘদিনের এই সংকট কয়েকদিনের সংঘর্ষ ও উত্তেজনার কারণে আগামী মাসে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের উদ্যোগে গঠিত এই সার্ক দুটি দেশের বৈরী অবস্থানের সহনশীল পর্যায়ে উপনীত না হওয়া পর্যন্ত আদৌ ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারবে কি?
ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি সাইদপুর থেকে জুহি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুহি বলছিলাম সৈয়দপুর থেকে। আজকে প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে সার্কের রাষ্ট্রগুলোর মধ্যে যে সমস্যা চলছে, সদস্য রাষ্ট্রগুলো এই সমস্যার সমাধানে কি কি কাজ করতে পারে?
ধন্যবাদ। দেখা গেল যে মনিরুজ্জামান, নাসিম আলী, সালাউদ্দিন এবং জুহি মূলত এক জায়গাতেই প্রশ্ন করেছেন, একদিকেই একটি বিষয়ে প্রশ্ন করেছেন, এবং সেটি হচ্ছে যে এই সংকট থেকে উত্তরণের উপায় কি। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক সাদিকা হালিম আপনার কাছে।
আপনাকে ধন্যবাদ। যারা প্রশ্ন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে সার্ক যখন গঠন হয় তখন কয়েকটি উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে এই রিজিয়নের একটা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এটা গঠিত হয়েছিল। এই রিজিয়নকে একটা সেলফ রিলায়েন্স এর জায়গায় নিয়ে যাওয়ার জন্য গঠন করা হয়েছিল। সামাজিক সাংস্কৃতিক যে বিনিময়টি আমাদের আছে, বিশেষ করে ভারতের সাথে, কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের সাথেও আমাদের ছিল, এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যাতে রিজিয়নাল প্রসপারিটি, এটার উপরে আমরা কিন্তু এই সার্কের যে উদ্দেশ্যে যে গঠন করা হয়েছে এটার উপরে অনেক বেশি ফোকাস করা হয়েছিল। আমরা সবাই জানি যে সমগ্র ভূখণ্ডের মাত্র 3% এই রিজিয়নাল কোঅপারেশনটাকে রিপ্রেজেন্ট করে, এবং যেটা টোটাল পপুলেশনে মাত্র 2% পপুলেশন, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এই কারণে যে সার্ক গঠনের মাধ্যমে এই রিজিয়নাল যে একটা শক্তি আমরা গড়ে তোলার লক্ষ্যে যে গঠন করা হয়েছিল সেটা গড়ে তোলার একটা, আমি মনে করি একটা স্কোপ আছে। এবং এখানে যে একটা মানে ক্লোজ ডোর একটা বায়োলেটারাল যে দ্বিপাক্ষিক আলোচনা করা এক্সক্লুসিভলি এই রাষ্ট্রগুলির মধ্যে, এখন আমরা 7টি রাষ্ট্র দেখছি, তার একটা মানে সুযোগ আছে। এবং তাছাড়াও এই বিশ্বায়নের যুগে আমরা নিশ্চিত কোনো দরজা বন্ধ করতে চাই না, আমরা দরজাগুলি খুলে দিতে চাই। কিন্তু সেখানে আমরা এখন যে সংকটের দিকে তার পড়ে গেছে, সেই সংকট থেকে আমার মনে হয় উত্তরণের চেষ্টা করতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 দিন সফর শেষে উনি যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে উনি বলেছেন যে পাকিস্তানের বিষয়ে বিশেষ করে যে তাদের সাথে কূটনৈতিক সম্পর্কটা চলবে, যদিও ঝগড়াঝাটি লেগে থাকতে পারে। বিশেষ করে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণ অত্যন্ত এখনো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে, যুদ্ধাপরাধী বিচার আমাদের এখনো শেষ হয়নি, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখছি যে যুদ্ধাপরাধী বিচারগুলিকে তারা এখনো মনে করছে যে এটা তাদের নাক গলানোর বিষয় এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা ক্রমশই এটার মধ্যে অনেক বেশি গভীরে তারা মন্তব্য করেন, যেখানে আমরা মনে করি যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব নিয়ে তারা প্রশ্ন করেন। এটা তো পায়চালা হয়ে গেছে 9 মাসের যুদ্ধে, কিন্তু তারা এই যুদ্ধাপরাধী বিচারগুলিকে তারা মনে করছেন যে তারা পাকিস্তান প্রেমিক দেখে আমরা তাদেরকে বিচারের কাজটা দিয়েছি। এই বিষয়গুলি আমি মনে করি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এবং এখন পর্যন্ত পাকিস্তান আমাদের কাছে বাংলাদেশ সময় যে ঘটনাগুলো ঘটিয়েছে তারা, সেজন্য কোনো আমি মনে করি যে ফর্মাল কোনো অ্যাপোলজি চাইনি। তারপরে আমি বলবো যে না, আমাদের সবাইকে আসলে একটা উত্তরণের জায়গা খুঁজতে হবে।
নিশ্চয়ই। আমরা অধ্যাপক অমিয় চৌধুরীর মন্তব্য শুনবো। অধ্যাপক চৌধুরী,
সার্ক গঠন করাটা এটা সম্পূর্ণভাবে ইউনাইটেড নেশনস চার্টারের অনুযায়ী হয়েছিল। যেমন ধরুন ইউনাইটেড নেশনস চার্টারে বলা হয়েছিল যে রিজিওনাল অ্যাসোসিয়েশন গুলো গড়ে তুলে সেই সমস্ত অঞ্চলে শান্তি এবং সম্ভাবনা যে অঙ্কুর আছে সেগুলোকে বিকশিত করে তোলা। সুতরাং এইভাবেই যেমন ধরুন এই হয়েছে ন্যাটো, স্যান্টো, সিয়েটো ইত্যাদি হয়েছিল, পরে পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন। অনুরূপ ভাবে 70-এর দশকের শেষ এবং 80-এর দশকের প্রথম দিকে, এবং পার্টিকুলার ঢাকাতে 1985 সালে আপনারা যেটা বললেন যে সার্কের একটা ফর্মাল একটা রূপ দেখা গেল আর কি। কিন্তু ঘটনাটা হলো যারা উত্তর দিলেন এবং প্রশ্নকর্তা যারা, তাদের একটাই প্রশ্ন মানে সামগ্রিকভাবে, সেটা হচ্ছে যে সার্ক গঠিত হয়েছে, এর সাফল্য কিভাবে আসবে, এর সম্ভাবনা কি, ইত্যাদি ইত্যাদি। এবং ঘটনাটা হচ্ছে যে আমাকে যদি বলেন এক কথায় আমি উত্তর দিই, সেটা হচ্ছে সার্ক গঠিত হবার পরেই আমার মনে হয়েছিল যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ চাইল্ড। প্রথম থেকেই হ্যান্ডিক্যাপ চাইল্ড এই অর্থে যে পাকিস্তান কখনোই ভারতবর্ষকে ক্ষমা করে নিতে পারেনি। প্রথম কথা, পাকিস্তান এই যে কথাটা যেটা চালু হয়েছিল আর কি, সেই পাকিস্তানের কে বলে একটা লেটার আছে, এই কে স্ট্যান্ডস ফর কাশ্মীর। এখন স্বাধীনতার পরেই জিন্নাহ সাহেব চেয়েছিলেন, এই ডেথ অ্যান্ড লিবার্টি বলে একটা বই আছে, তাতে বলেছেন উনি, উনি না মানে যার লেখা বই, তিনি বলেন যে জিন্নাহ সাহেব ক্ষমতায় উঠেই তিনি গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করার আগে নিজের ক্ষমতাটাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিলেন এবং কাশ্মীরকে আক্রমণ করার একটা ছক করেছিলেন, কিন্তু সেই ছকটা বাতিল করে দেন তৎকালীন পাকিস্তান এবং ভারতের যে কমান্ডার ইন চিফ সচিন লেক, তিনি রাজি হন না। তখন ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে কাশ্মীরে সৈন্য পাঠিয়ে সেখানকার আদিবাসীদের সংগঠিত করে কাশ্মীরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা তাদের ব্যর্থ হয়। এ হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপর থেকে যেহেতু একটা ওয়ান সিঙ্গেল পার্টি ডমিনেন্ট স্টেট ছিল ভারতবর্ষ, অতএব তারা কাশ্মীরের একটা আলাদা কনস্টিটিউশন থাকা সত্ত্বেও কাশ্মীরিয়ত বলে যে কথাটা, এই কথাটাকে অনেক সময় অগ্রাহ্য করে গেছে। এটা কিন্তু ভারতবর্ষের যে সরকার প্রাথমিক দিকে যারা ছিল কংগ্রেস ইত্যাদি ওয়ান পার্টি ডমিনেন্সে, তাদের এটা দোষ। কিন্তু এই সমস্ত দোষগুলো, এবং তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক দিক থেকে নির্যাতিত হয়েছে পাকিস্তানের দ্বারা, এবং ব্যক্তি স্বাধীনতা তাদের যেভাবে ছিল না, আমার একটা বই হচ্ছে এর উপরে, সুতরাং সেই দিক থেকে বাংলাদেশকে সাহায্য করতে গিয়েছিল ভারতবর্ষ, অতএব পাকিস্তান ডিসমেম্বার হয়ে গেল, অতএব ভারতবর্ষের প্রতি তাদের একটা চরম রাগ ছিল। এবং পরবর্তীকালে সেখানে সবসময় তো মিলিটারি রুল চলেছে, বাংলাদেশের ধন্যবাদ যে মিলিটারি রুল থাকা সত্ত্বেও তারা সার্কের মতো একটা একটা প্রতিষ্ঠান এবং তার দ্বারা কি হতে পারে তার সম্ভাবনাকে চিন্তা করে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সার্ক প্রতিষ্ঠা করবার পরে যেটা দেখা গেল যে সমস্ত কিছু হবে বাইল্যাটারাল পর্যায়ে, তা যদি হয় ইউনাইটেড নেশনস সমস্ত কিছু সিদ্ধান্ত হয় সমস্ত দেশগুলোকে একত্রিত করে, আর বাইল্যাটারাল পর্যায়ে যদি হয় তাহলে দুটো দেশের ভেতরে যদি প্রচন্ড সংঘর্ষ থাকে তাহলে এই সার্ক সংগঠনের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা লুপ্ত হয়ে যায়। আমাদের সৌভাগ্য যে 85 সালে এটা প্রতিষ্ঠিত হবার পরে পাকিস্তানে দুটো, পাকিস্তান এবং ভারতবর্ষের দুজন অত্যন্ত যুবক মানে অত্যন্ত যুবা দুজন প্রধানমন্ত্রী এসেছিলেন ভারতবর্ষের, যেমন রাজীব গান্ধী, তিনি ভারতবর্ষের আধুনিকতম প্রধানমন্ত্রী, আর পাকিস্তানও এসেছিলেন বেনজির ভুট্টো। আমরা আশা করেছিলাম যে সার্ককে এগিয়ে নিয়ে যেতে পারবে পাকিস্তান এবং ভারতবর্ষ একত্রিত হবে, কিন্তু সেটা সম্ভব হলো না বেনজির ভুট্টো ওই আবার মিলিটারি রুল অথবা তার মৃত্যুর ভেতর দিয়ে। আমার বক্তব্যটা হচ্ছে যে ইতিহাসের ক্ষেত্রেই লোকানা আছে লুকায়িত যে সার্কের ভবিষ্যৎটা কি হবে বা না হবে। সুতরাং এখন এই মুহূর্তে যে আমরা দেখছি যে বাংলাদেশকে ধন্যবাদ এবং একে শ্রীলঙ্কাকেও ধন্যবাদ, আরেকটা জিনিস এখানে ঘটে যায় যে ওই 87 এর পর থেকে ভারতবর্ষের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ হয়ে যায়। ওই জয়বর্ধন এবং রাজীব গান্ধীর যে চুক্তি হয়, যে চুক্তির জন্য মিলিটারি সাহায্য দিয়েছিল শ্রীলঙ্কাতে, এই সুতরাং এই সম্ভাবনাকে যদি জিয়ে রাখতে হয়, একটা কথা বলি খুব সাধারণভাবে, যেমন ধরুন আমেরিকাতে আমি যদি এখন একটা ফোন করি আমার মোবাইলে, তাহলে চার্জ উঠবে 6 টাকা থেকে 750 টাকা, ব্রিটেনের ক্ষেত্রে তাই, জার্মানির ক্ষেত্রে তাই সব। কিন্তু আমি যদি বাংলাদেশে ফোন করতে যাই তাহলে ফোন চার্জ হবে 30 টাকা পার মিনিট, অথবা পাকিস্তানে ফোন করতে গেলে সে পাকিস্তানের ফোনটা কানেক্টেড হবে না। ফলে এই কথা বলছে এই জন্যে যে প্রথম থেকে যেটা সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত ছিল সমস্ত দেশগুলোরই, সেটা হচ্ছে যে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের জনগণের একটা সম্পর্ক তৈরি করে রাখা, একটা সাংস্কৃতিক আদান প্রদানের
অধ্যাপক চৌধুরী, আমরা সঙ্গে
এখন অধ্যাপক চৌধুরী হয়েছে, অধ্যাপক চৌধুরী না পারলে এর কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়।
অধ্যাপক চৌধুরী, আমরা আবার ফিরে আসবো, এই প্রসঙ্গগুলো বারবার চলে আসবে। মাসকাবাদ আহসান আছেন করাচি থেকে, মাসকাবাদ আপনি একটু বলুন।
আমার কাছে মোটামুটি ভাবে সার্কের যে কার্যক্রম তা কিছু কিছু ক্ষেত্রে সফল বলে মনে হয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সংস্কৃতি, বিনিময় এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু বেশ কাজ হয়েছে এবং উপরেও যতই টানা পড়েন চলুক না কেন একটি সংস্থার এই সংগঠনগুলো এই কার্যক্রমগুলো ঠিকঠাক চলতে থাকে এবং সার্ক সংগঠনটি যেহেতু কল্যাণমূলক একটি সংগঠন এর মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ার জনকল্যাণ যে সম্ভব তার ইতিবাচক অনেক চিহ্ন রয়ে গেছে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও একটি সামগ্রিক নেটওয়ার্ক তৈরি করতে তথ্য বিনিময়ের মাধ্যমেও দেশগুলোর একে অপরের কাছ থেকে সহযোগিতা পেয়েছে। কিন্তু এই যে ভারত পাকিস্তানের যে ঐতিহাসিকভাবেই তিক্ত সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা এক ধরনের উগ্র সাম্প্রদায়িক মানসিকতা, ওই জায়গাটির কারণে ভারত পাকিস্তানের সম্পর্ক বারবার দূরে চলে যায় একজন আরেকজন থেকে। ওই রাজীব গান্ধী বা বেনজির ভুট্টোর মতো অপেক্ষাকৃত পরমত সহিষ্ণু বা অসাম্প্রদায়িক নেতা রাজনৈতিক পর্যায়েই হোক বা সামরিক বেসামরিক পর্যায়েই হোক পাওয়া খুব কঠিন হয়ে পড়ে, ফলে ভারত পাকিস্তানের দুজনের যে ইগোর লড়াই বা সামরিক শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব এবং খুব ভেতরে ওই যে উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী বনাম মুসলমানিত্ববাদীদের যে মনোভঙ্গি এর কারণে সার্কের সম্ভাবনা প্রায় নিভে এসেছে বলেই মনে হয়। অবশ্য মাঝে মধ্যে দেখা যায় যে ভারত পাকিস্তানের দুজনের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি ঘনিষ্ঠতা, আবার মাঝে মধ্যে দেখা যায় যে প্রয়োজনের চেয়ে বেশি শত্রুতা। তো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নট সো ফার নট সো নিয়ার এরকম কোন একটি আভিজাত্যপূর্ণ নীতি যদি দুটি দেশ অনুসরণ করতে পারত এবং কথায় কথায় কাশ্মীর বা অন্যান্য জটিলতার বিষয়গুলোকে সার্কের মধ্যে না নিয়ে আসতো তাহলে হয়তো বা এর একটা সম্ভাবনা ছিল। কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে এই দুটি দেশের দ্বন্দ্বের কারণে জীবনমৃত একটি সংগঠন প্রায় কমায় চলে গেছে।
ধন্যবাদ মাসকাবাত হাসান আপনাকে, আমাদের অনেক শ্রোতাই অপেক্ষা করছেন। এর মধ্যে আমি জানিয়ে রাখি যে শ্রোতারা আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। আজকের বিষয় হচ্ছে সার্কের সংকট ও সম্ভাবনা, এই সম্পর্কে প্রশ্ন করতে চাইলে আমাদেরকে এই নম্বরে ফোন করতে পারেন অনুষ্ঠান চলাকালে 2026193062। আমরা পরবর্তী প্রশ্ন নিতে যাচ্ছি, যশোর থেকে লাইনে আছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার এবং ফাঁসি নিয়ে পাকিস্তানের নাক গলানো, ভারতকে আক্রমণ করা, উল্টে ভারতকেই সন্ত্রাসী রাষ্ট্র বলে সম্বোধন করা, এই যে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ পাকিস্তানের, আবার অন্যদিকে উপমহাদেশের সন্ত্রাসের লালনকারী হিসাবেও পাকিস্তান কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এইরকম একটি সময়ে সার্ক সম্মেলনে বাংলাদেশ সহ চারটি দেশ পাকিস্তানে না যাবার যে সিদ্ধান্ত নিয়েছে এটি যৌক্তিক, কিন্তু এ কারণে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর এই মুহূর্তে করণীয় কি? ধন্যবাদ প্যানেলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আলমগীর হক। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আমরা সার্কের সূচনা লগ্ন থেকেই এ পর্যন্ত যা দেখে এসেছি তা উল্লেখ করার মতো কিছু নয়, কোনো উল্লেখযোগ্য ভূমিকা এখনো পর্যন্ত রাখতে পারেনি। সার্ক অন্তর্ভুক্ত দক্ষিণ এশীয় দেশসমূহের আঞ্চলিক সমস্যার সমাধান ও সমস্যার নিরসনে তারা কেউই দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারে না যাতে পারস্পরিক সংকট সমাধানে নিজেরা পথ খুঁজে পায়। অন্যদিকে সার্ক প্যাক্টের এই নীতিমালায়ও এই দ্বিপক্ষীয় আলোচনা ও সংকট সমাধানের বিষয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয় না, ফলে প্রচ্ছন্নভাবে এই প্রতিমান হয় যে তারা বহিঃশক্তিকে তাদের অভ্যন্তরের বিষয়ে নাক গলাতে পারে এবং তাদের মতামত আরোপ করার জায়গা থাকতে পারে এমন একটি অবস্থা। ফলে সার্ক যেন সকল সময়ে রাজনৈতিক অনুসঙ্গে নীরব ও অনেকটা অকেজো ভূমিকায় রেখে এসছে। শীতল যুদ্ধের সময় আমরা নেহরু ও মার্শাল টিটোর সহযোগিতায় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এর যে 60 দশকের যে বিরাট ভূমিকা রেখেছিল তা অন্তত পক্ষে রাজনৈতিক চরিত্র ছিল। আমরা সার্ক প্যাক্টের অন্তত এই ক্ষুদ্র রাষ্ট্রসমূহের রাজনৈতিক স্বকীয় বৈশিষ্ট্য আনতে দক্ষিণ এশীয় অঞ্চলের এই দেশসমূহ নিয়ে একটা নতুন জোট সৃষ্টি কি করতে পারি? আপনারা এই বিষয়ে কি ভাবছেন?
হ্যাঁ, ধন্যবাদ। শ্রাবণী সুরের যে প্রশ্নটি ছিল সেটি হলো যে সার্কে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে তিনি বলেছেন যে এটি যুক্তিক সিদ্ধান্ত, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করার ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কি করতে হবে? তো এই প্রশ্নের জবাবের জন্য আমি যাচ্ছি অধ্যাপক সাদেকা হালিমের কাছে।
ধন্যবাদ। আসলে উনি যে প্রশ্নটি তুলেছেন এটা খুবই যৌক্তিক বিষয় যে আমাদের যুদ্ধাপরাধী বিচার, আমরা যেভাবে আজকে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের মা বোনের ইজ্জত হানি হয়েছে, আমাদের উপরে আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের সবকিছুকে প্রভাবান্বিত করেছিল এই যুদ্ধটি। কিন্তু আমরা সেখানে যে বিচার প্রক্রিয়া শুরু করেছি সেখানে তারা সবসময় কথা বলে যাচ্ছে এবং এটাতে তাদের কোনো মানে দ্বিধা নেই যে এটার থেকে তারা দূরে যাচ্ছে না। কিন্তু এটাও একটা বিষয় যে সার্ক যখন গঠন হয়েছে তখন একটা লক্ষ্য নিয়ে গঠন হয়েছিল এবং এই ধরনের প্ল্যাটফর্ম, আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্রী হিসেবে মনে করি যে ধরনের প্ল্যাটফর্ম আমাদের থাকা প্রয়োজন। কেননা আমরা যে রিজনালি আমাদের যে জিওপলিটিক্যালি আমাদের যে রিলেশনশিপটা আছে এবং আমরা যে বর্ডার করছি, আমরা নেপালের সাথে বর্ডারিং করছি, ভারতের সাথে বর্ডারিং করছি, আমরা মিয়ানমারের সাথে বর্ডারিং করছি, এদিকে পাকিস্তান চীনের সাথে বর্ডারিং করছে, বিভিন্ন ভাবে আমাদের যে বর্ডারিং এরিয়াগুলো আছে সেখানে দেখেন আমাদের এখনো কিন্তু আমাদের সীমান্ততে আমাদের বর্ডার এলাকাগুলোতে কিন্তু এখনো আমাদের নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। আমাদের যদি কোনো প্ল্যাটফর্মই না থাকে, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ছোট হতে পারে আকারে কিন্তু 16 কোটি মানুষ সেখানে বসবাস করে, আমাদের বাণিজ্যিক সাংস্কৃতিক সামাজিক বিনিময় আছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে নেই বললেই চলে, তেমন ইচ্ছি কিন্তু অন্যান্য দেশের সাথে কিন্তু শুরু হচ্ছে এবং সেখানে আমরা জানেন যে আমরা ট্রানজিট দিচ্ছি বিভিন্ন ভাবে, আমরা সাফটা চুক্তি করেছি, আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে দিল্লিতে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আমরা প্রবৃত্তি অ্যালিগেশনের জন্য রিজনালি আমরা কাজ করার চেষ্টা করছি, ইন্ডিয়ান ডেভেলপমেন্ট গোলের পর পরে আমরা এলপিজি নিয়ে। সেহেতু এই প্ল্যাটফর্মটা পাকিস্তান এবং ভারতের যে সম্পর্কটা যেটা ডক্টর অমিয় চৌধুরী বলেছেন এবং পাকিস্তানের থেকে যিনি কানেক্টেড তিনিও উল্লেখ করছেন, এটা আমি একমত যে তাদের মধ্যে যে ঐতিহাসিক যে দ্বন্দ্বটা আছে কাশ্মীর নিয়ে এবং সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে এখন নিয়ে যাওয়া হয়েছে যেখানে পাকিস্তান বলছে এটা আমাদের বর্ডার ইস্যু কিন্তু ভারত বলছে এটা জঙ্গি ইস্যু, আমাদের এই কারণেই এই প্ল্যাটফর্মটার মধ্যে কিন্তু আমরা নারী পাচার, মাদক পাচার এবং জঙ্গি বিষয়টা নিয়েও কিন্তু আলোচনার স্কোপ আছে এবং অতীতেও কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে। যদিও অনেকে আমরা মনে করতে পারি যে প্ল্যাটফর্মটা অনেকটাই অনেক ক্ষেত্রেই এখন একটা প্যাথোলজিক্যাল প্ল্যাটফর্ম, বাট আমি মনে করি যে স্টিল আমাদের এখানে স্কোপ আছে। সেহেতু আমরা এটাকে যদি হতাশায় আমরা এটাকে ঠেলে দিই, দূরে সরিয়ে দিই, তাহলে আমাদেরকে আমার মনে হয় না যে আর একটা প্ল্যাটফর্ম কি অল্টারনেটিভ প্ল্যাটফর্ম এর চেয়ে বেটার কি নিয়ে আসতে পারে, নাকি আমরা এক্সিস্টিং প্ল্যাটফর্ম থেকে নিয়ে কিভাবে কাজ করতে পারি সেদিকে আমাদের যারা নতুন প্রজন্ম তারা কিন্তু সেটাই চাবে।
হ্যাঁ, আলমগীর হক ম্যানচেস্টার থেকে যে প্রশ্নটি করেছিলেন সেটা তাৎপর্য একটু ভিন্ন রকমের ছিল। আমরা এটা জানি যে সার্কের চার্টারে দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার তেমন একটা স্কোপ নেই। তো আলমগীর হক বলতে চাইছেন যে সার্কের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় হস্তক্ষেপের সুযোগ রয়ে গেছে বাইরের দেশগুলোর অনেক সময়। তো তিনি জানতে চাইছেন, এই প্রশ্ন জবাবের জন্য আমি অধ্যাপক অমিয় চৌধুরীর কাছে যাব, তিনি জানতে চাইছেন যে জোট নিরপেক্ষ আন্দোলনের মতো অন্য কোনোভাবে এই সার্ককে পুনর্গঠন করা যায় কি না।
একটা কথা শুনুন, ম্যানচেস্টার থেকে যিনি বলেছেন তাকে আমি শ্রদ্ধা সহকারে জানাচ্ছি যে নন অ্যালাইন মুভমেন্ট যেটার কথা উনি উল্লেখ করেছেন আর কি, যেখানে 1955 সালে হয়েছিল আর কি, এবং সেই নন অ্যালাইন মুভমেন্টটা দীর্ঘদিন জীবিত ছিল কিন্তু এই মেম্বার কান্ট্রি যেগুলো তাদের অমনস্কতায় এই নন অ্যালাইন মুভমেন্ট এখন প্রায় মৃত এবং এই নন অ্যালাইন মুভমেন্টকে খানিকটা সাবস্টিটিউট করবার জন্যই এই সার্কের মতো ভাবনা চিন্তা করা হয়েছিল এবং সার্কের সত্যি তার প্রতিষ্ঠা এবং তার অগ্রগতি এবং তার উদ্দেশ্য সাধন করবার যে লক্ষ্য ছিল সেটা কিন্তু সমস্ত দেশগুলোরই মেনে চলা উচিত ছিল। এখানে দ্বিপাক্ষিক ব্যাপারে নেই কিছু আর কি, কিন্তু সামগ্রিকভাবে যে দেশগুলো আছে তাদের সমস্ত সমস্যাগুলো একত্রিত হয়ে আলোচনা করে এটা সমাধান হতে পারত। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যেমন ধরুন ভারতবর্ষের সঙ্গে শ্রীলঙ্কার যে সম্পর্কটা তৈরি হয়েছিল 87 এর পর থেকে, সে সমস্যা কিন্তু মিটে গেছে। এখন ব্যাপার হচ্ছে তামিলদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও যদিও অত্যন্ত কঠোর হস্তে শ্রীলঙ্কা দমন করেছে, ফলে সেই ক্ষেত্রে খানিকটা মানসিক খোঁচা ভারতবর্ষকে খেতে হচ্ছে বা দিতে হচ্ছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ধরুন এই তিনটে দেশ, একদিকে পাকিস্তান,
তারপরে ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই তিনটে, এই তিনটে দেশের সম্পর্ক যদি পারস্পরিক ভাবে কিছু ভালোর দিকে যেত তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারত। করাচি থেকে যিনি বললেন, আমি তাকে শ্রদ্ধা সহকারে জানাচ্ছি, অত্যন্ত ভালো বলেছেন উনি, কিন্তু যে ঘটনাটা বললেন যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনেক উন্নত হয়েছে, এটা কিন্তু উন্নত হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি প্রথম শুরু করেছিলাম যে এই সার্ককে যদি সত্যিকারের একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকতো, তাহলে এখানে এই টু ট্র্যাক ডিপ্লোমেসি মানে পিপল টু পিপল যে যোগাযোগ, এই যোগাযোগটাকে অত্যন্ত বাড়ানো উচিত ছিল। যেমন ধরুন পাকিস্তান এমন একটা রাষ্ট্র, সে গণতান্ত্রিক যে সরকার, সেই সরকারের কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ সেই সরকারকে সম্পূর্ণভাবে চলতে হচ্ছে মিলিটারির দ্বারা, আবার মিলিটারি চলছে সম্পূর্ণ আইএস মানে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স যে তাদের উপর ভিত্তি করে চলছে, যেখানে সিভিল গভর্নমেন্টের কোনো ক্ষমতা থাকে না। যে সিভিল গভর্নমেন্ট সেখানকার যে উগ্রবাদী যারা, যারা সন্ত্রাসবাদী, আমি কিন্তু এখানে মুসলিম বা হিন্দু যাই উগ্রবাদী সব তাদের বলছি, আমি একসঙ্গেই বলছি, কিন্তু মুসলিম উগ্রবাদী যারা সেখানে আছে, যে কার্যকলাপ গুলো তারা করছে, তারা ইচ্ছে করলে তারা এমনকি এই সাবধানতাও দিচ্ছে ভারতবর্ষকে যে তাদের হাতে যদি নিউক চলে যায় মানে নিউক্লিয়ার ওয়েপন চলে যায়, এবং সোমাচ্ছো যে পাকিস্তানের যিনি ফরেন মিনিস্টার তিনি বলছেন আমাদের সাথে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন আছে, আজকে পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ কি হওয়া সম্ভব? সম্ভব নয়। অতএব এই সমস্ত বাজে কথাবার্তা বলে দেশের দুটো দেশের ভেতরে যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো তিক্ত করে দেয়া, তো সুতরাং আমার মনে হয় যে একেবারে যে সম্ভাবনাকে আমরা হারিয়ে ফেলছি তা নয়, হয়তো এমন একটা দিন আসতে পারে 5-7 বছর পরে যখন আবার দেখা যাবে যে রিজিওনাল একটা কোঅপারেশন, সবাই যখন বুঝতে পারবে যে তাদের পলিসিটা,
ধন্যবাদ ধন্যবাদ অমিয় চৌধুরী, অধ্যাপক অমিয় চৌধুরী,
ঘটছে তখন হয়তো একটা কিছু ঘটতে পারে, কিন্তু এই মুহূর্তে কিছু ঘটবে বলে আমার মনে হয়
নিশ্চয়ই। অধ্যাপক অমিয় চৌধুরী আপনাকে ধন্যবাদ। জনাব মাসকাবাত হাসান,
আমরা প্রাথমিকভাবে যখন নওয়াজ শরীফ এবং নরেন্দ্র মোদী এই যে দুজন নেতা, শীর্ষ পর্যায়ের নেতা, তাদের মধ্যে যে সম্পর্ক দেখেছিলাম সেটা ছিল অত্যন্ত ইতিবাচক একটা সম্পর্ক, এবং এমনও দেখা গেছে যে নরেন্দ্র মোদী উনি কাবুল থেকে ফেরার পথে 1 ঘন্টার জন্য লাহোরে নেমে নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করলেন। এমন দেখা গেছে যে পাকিস্তানে জঙ্গি হামলা হয়েছে, তাতে শিশুরা মারা গেছে, এবং তাতে প্রথম সমবেদনা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী, এবং উনি নওয়াজ শরীফের পাশে দাঁড়িয়েছেন, মানে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। তো এরকম কিন্তু অনেক ইতিবাচক ইঙ্গিত দুটো দেশের সম্পর্কের মধ্যে রয়েছে, কিন্তু সাম্প্রতিকতম যে সার্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয় ইসলামাবাদে, সেইখানে দেখা যায় যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তারা দুজন দুজনের সঙ্গে এমন আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলা শুরু করেন যে ওই যে আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছিল ওইটি বিচ্যুত হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি জায়গায় হয়তো সম্পর্ক তৈরি হচ্ছে এবং পাকিস্তানে যেটা প্রত্যাশা করা হচ্ছিল যে নরেন্দ্র মোদী এই সার্ক সম্মেলনে আসলে হয়তো বা দেখা যাবে যে সম্পর্কটা আরো ভালো হবে, সেই জায়গায় দেখা গেল যে সার্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে এরকম একটি তিক্ততা তৈরি হয়ে গেল যে একজন স্বাগতিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও চৌধুরী নিসার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করলেন, আবার রাজনাথ সিংও দেখা গেল যে ফিরে গিয়ে মিডিয়ার সামনে এমন ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যেটি ঠিক পরিণত নয় বলে মনে হয়েছে। তো সার্কে প্রধান সমস্যা তো দেখা যাচ্ছে যে এই দুটো দেশের সম্পর্ক, এবং সেখানে আরো একটা সমস্যা হচ্ছে যেটা অনিশ্চিত হয়ে পড়ে যে একটি স্তরে হয়তো বন্ধুত্ব সূচিত হলো, পরের স্তরে গিয়ে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল, এবং এই যে পরস্পর দোষারোপ করা বা একপেশে ভাবে একজন আরেকজনকে দায়ী করা, এই প্রবণতা থেকে বেরোয় আসতে না পারলে বোধ হয় সার্ককে ফিরিয়ে আনা কঠিন, অথবা এমন হয়তো হতে পারে যে পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক গঠন করা গেল। পাকিস্তান এবং ভারতের শান্তিপূর্ণ সহঅবস্থান প্রায় অসম্ভব বলে মনে হয়।
ধন্যবাদ। আমাদের টেলিফোন লাইনে এই মুহূর্তে একজন শ্রোতা আছেন। হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন।
আনিস ভাই, আমি বলছি পঞ্চগড় বাংলাদেশ থেকে, শ্রী দীপক চক্রবর্তী।
হ্যাঁ দীপক চক্রবর্তী, বলুন বলুন। জি ভালো আছি।
আপনি আমি সংক্ষেপে আমি সংক্ষেপে মানে প্রথমে করতে মানে প্রথমেই প্রশ্ন করব সংক্ষেপে, সেটা হলো আমি আগে না বললে নয়, আমাদের শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা গত শুক্রবার শুরু হচ্ছে। আপনাদের ভয়েস অফ আমেরিকা এবং আনিস ভাই আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপ করে দিন ভাইকে। আমি প্রশ্ন চলে যাচ্ছি।
হ্যাঁ ঠিক আছে, আপনি প্রশ্নে যান, শারদীয় শুভেচ্ছা আপনাকেও, বলুন।
আমি বলছি সেটা হলো যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেটা বিষয় হচ্ছে সার্ক বিষয় নিয়ে আলোচনা করতে, সেই বিষয়টা হচ্ছে এই সার্কে আমাদের মনে হয় এখানে যে অতিথিগুলো যান, যেমন কিছু নামে অতিথি বললেন নরেন্দ্র মোদি, উনি অবশ্যই ওখানে গেছিলেন এবং আরো অনেক গেছিলেন, বাংলাদেশ থেকেও যান, অবশ্যই সার্কে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরানো হয়। এবং দেখবেন কয়েকদিন আগে যে বাংলাদেশ পাকিস্তান যে সুযোগটি করানো হলো, এর মূল রহস্যটা কি, এর মূল রহস্যটা এবং কি কারণে আমাদের এতগুলো জনগণ শিশু কিভাবে মারা গেল, এবং এটা কে ঘটানো, এবং এটা কি কারণে এতগুলোকে মানে বাংলাদেশ ভারত এবং যে পাকিস্তান যে কি হিসাবে হলো আর কি, কুটুক্তি করানো হলো কোন হিসেবে, রহস্যটা কি, এই বিষয়ে আলোচনা করবেন, ধন্যবাদ।
আচ্ছা কোথায় পুরানো হলো আপনি ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলবেন কি?
না হ্যাঁ আমি বলছি হচ্ছে যে সার্কে যে পাকিস্তান এবং কি ভারত যে বিষয়গুলো যে অনেক যে লোক আহত হইলো, শিশু মারা গেল, এর মূল রহস্যটা কি, এর মূল রহস্যটা একটু আমাকে অবশ্যই একটু তুলে ধরবেন, এর রহস্য দেখবেন সার্কে যেগুলা বিষয় আমাদের বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রগুলোতে যে অতিথিগুলো থাকেন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরানো হয়। আমরা এই কদিনের আমাদের বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহ যে আলোচনা হচ্ছে এবং যে সুরক্ষিকরণ হচ্ছে, এর রহস্যটা কি, এই বিষয়ে ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ আপনাকে। মূলত আপনি রহস্য বিষয়ক প্রশ্ন করেছেন, আমি এর মধ্যে আরো দুটো প্রশ্ন একসঙ্গে নিয়ে নিচ্ছি। কলম্বিয়া মেইল্যান্ড থেকে কাইয়ুম খান, হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান মেইল্যান্ডের কলম্বিয়া শহর থেকে বলছি। আমার জানতে ইচ্ছে করছে সার্ক সম্বন্ধে, সার্কের তো অনেকদিন হয়ে গেল সার্ক শুরু হয়েছে, তো আমি আলোচকবৃন্দের কাছে জানতে চাচ্ছি যে এই সার্কের কোন দৃশ্যমান অগ্রগতি হয়েছে কিনা এতদিনে, আপনার যদি ব্যাপারে আলোকপাত করেন খুব খুশি হব, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে আরেকজন প্রশ্ন করছেন, অ্যাডভোকেট শামিম আরা, হ্যালো।
হ্যালো, আমি শামিম আরা বলছি বাংলাদেশ থেকে, আমি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আমার প্রশ্নটা ছিল সার্ক সম্পর্কিত, যে বর্তমানে ভারত ও পাকিস্তানের যে যুদ্ধটা লাগারোক্রম হচ্ছে কিংবা আমরা শুনতে পাচ্ছি, তো আমরা কি পারতাম না সার্কের আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ভারত ও পাকিস্তানের যুদ্ধটাকে বন্ধ করার জন্য, যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন সময় তাদের সমস্যাগুলোকে সে সামনে এনে ডিসকাস করে, কিংবা যেভাবে জাতিসংঘ বিভিন্ন অঞ্চলের যুদ্ধকে থামায়, ঠিক সেরকম ভাবে কি সার্কের মাধ্যমে আমরা কি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে তাদের মধ্যে একটা সম্প্রীতি বা সৌহার্দ্য সৃষ্টি করতে পারতাম না?
ধন্যবাদ আপনাকে। প্রথমে কাইয়ুম খানের যে প্রশ্ন ছিল, সার্কের কোন দৃশ্যমান অগ্রগতি হয়েছে কিনা এতদিন, অধ্যাপক অমিয় চৌধুরী।
না, সার্ক শুরু হওয়ার পর থেকে কিছুদিন ভালো কাজ করেছিল, এটা ঠিকই, এবং এই সার্কের উপরে অনেকেই নির্ভর করেছিলেন, এবং ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, প্রথমত কাশ্মীর নিয়ে এবং দ্বিতীয়ত 1971 সালে বাংলাদেশ যুদ্ধ নিয়ে যে বিশ্রী মনোভাব পাকিস্তানের, সেটা আস্তে আস্তে হয়তো কেটে যেতে পারত, কিন্তু এটা কাটেনি। ফলে সার্কের যে দেশগুলো, এই দেশগুলোর ভেতরে তিনটে দেশই হচ্ছে সবচেয়ে বড়। ভারতবর্ষ বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে খুব বড় দেশ, 17 কোটি বেশি তার জনসংখ্যা, পাকিস্তানের জনসংখ্যাও এখন বোধ হয় 11 কোটি ছাড়িয়ে গেছে। এই তিনটে দেশই সবচেয়ে বড়। এখন ব্যাপার হচ্ছে যে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের শক্তি তত বেশি নয়, এদের ভেতরে সবচেয়ে বড় সামরিক শক্তি হচ্ছে ভারতবর্ষ, এবং পাকিস্তানের সামরিক শক্তি যা আছে তার সঙ্গে যুক্ত হয়েছে তার নিউক্লিয়ার আর্সেনাল, এবং সেখানে সাহায্য পাচ্ছে সে উত্তর কোরিয়া এবং চীন থেকে। সুতরাং এই তিনটে দেশকে একত্রিত বসিয়ে যদি একটা কিছু করা যায় তাহলে একমাত্র সার্কের সম্ভাবনা তৈরি হয়, আদারওয়াইজ ওই ভুটান অথবা শ্রীলঙ্কা অথবা মালদ্বীপ, এরা ভারতবর্ষ পাকিস্তান আমি বাংলাদেশের কথা আপাতত বাদ দিচ্ছি, এদের ভেতরে সম্ভাবনার উন্নতির কল্পে তারা বসে কিছু করতে পারবে এই সম্ভাবনা একেবারেই নেই। একদম বর্তমানকালে করাচি থেকে যিনি বললেন অত্যন্ত রেশনাল কথাবার্তা, সেটা হচ্ছে যে হ্যাঁ প্রোটোকল বহির্ভূত ভাবে নরেন্দ্র মোদী চলে গিয়েছিলেন নওয়াজ শরীফের বাড়িতে, আবার তিনি যখন সোয়ারিং ইন করছেন তখনও কিন্তু তিনি নওয়াজ শরীফকে পাশে নিয়ে সোয়ারিং ইন করেছেন। সুতরাং এইগুলোর ভেতরে কতগুলো কি বলবো কতগুলো তাৎক্ষণিক একটা আন্তর্জাতিক জগৎকে দেখাবানো, দেখো আমরা ঠিক রীতিমতো আমাদের বৈদেশিক সম্পর্কগুলো রক্ষা করতে পারবো, কিন্তু এইগুলো দিয়ে একটা অ্যাসোসিয়েশন, একটা সংগঠিত প্রতিষ্ঠান যেটা সার্ক বলে আমরা জানি, তার কোনো কাজে লেগেছে বলে আমার একদমই মনে হয় না। এবং
আচ্ছা, আমরা আমাদের অধ্যাপক অমিয় চৌধুরী, আমাদের অনেক প্রশ্নকর্তা আছেন,
পাকিস্তানকে বাদ দিয়ে সার্কের অন্যান্য দেশগুলো একত্রিত হলেও কিন্তু এই মানে এই কোঅপারেশনের যে এটা পার্সপেক্টিভটা সেটা তৈরি হবে বলে আমার মনে হয়।
হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সময় হাতে অত্যন্ত কম, সময় সংকীর্ণ হয়ে আসছে, কাজে আমি অতিথিদের সবিনয় অনুরোধ করব উত্তরটা সংক্ষেপে দেওয়ার জন্য। অ্যাডভোকেট শামিম আরার প্রশ্ন ছিল যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থাৎ সার্কের এই সহযোগিতার মাধ্যমেই ভারত ও পাকিস্তানের সংঘাত মোচন করা কি সম্ভব ছিল না? অধ্যাপক সাদেকা হালিম।
হ্যাঁ, আসলে দেখেন এই আঞ্চলিক যে সহযোগিতা এটার মাধ্যমে যে উদ্যোগ নেওয়া যেত না সেটা হয়তো বা যেত, কিন্তু সেটা কূটনৈতিক পর্যায়ে সম্ভব। এবং যেটা পাকিস্তান এবং ভারতের যারা প্যানেলিস্ট তারা যেটা উল্লেখ করেছেন, আমি তাদের সাথে একমত যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন যে টানাপোড়েনটা চলছে সেটার মাঝখানে বাংলাদেশ কিন্তু তারা একটা মানে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও তারা বলেছে যে আমরা ভারতের সাথে আছি। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীও ভারতকে সফরকালীন সময় তারা বলে এসছেন, এবং আমরা জানি যে আমাদের যখন যুদ্ধ চলছিল পাকিস্তানের সাথে সে সময় ভারতের সহযোগিতা তাদের হস্তান্তরপ্রতিম রাষ্ট্র। এবং জঙ্গিবাদের বিষয়টি কিন্তু এখানে আমাদের দেশে যেভাবে প্রভাব রেখেছে, এবং আমরা জানি যে পাকিস্তানকে কিছুদিন আগেই ইউএসএতে আপনার একজন সেনেটর জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে বিল এনেছিল। তবু আমি এটা বলবো যে সেখানে একজন আইন প্রণেতার কথাটা বলেছেন কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসন এটা বলেনি। তবুও যে বিষয়টি আসছে এটা একটা কমপ্লেক্স সিনারিও এই রিজনের জন্য, সে কারণে আমরা সহযোগিতার জন্য যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসি সেখানে পাকিস্তানকে বাদ দিয়ে, পাকিস্তান কিন্তু একেবারেই যে হ্যাঁ তারা অনেকটাই ফেস লস করেছে, কিন্তু তারা যে একেবারেই বন্ধুহীন সেটা কিন্তু আমরা বলতে পারি না। কেননা তাদের সাথে চায়না আছে, ওয়াইসি কান্ট্রিগুলো আছে বা যুক্তরাষ্ট্র কোনো কোনো ভাবে আছে। সে কারণে এই সহযোগিতার জায়গাটা যেটা আমি মনে করি যে অন্যান্য অনেকেরই বন্ধুপ্রতিম যে দেশগুলি আছে এই কোঅপারেশনের সাথে যারা আপনার একটা আমি মনে করি যে তারা এটা সম্মতি দিবেন এই সহযোগিতা কিভাবে করা ডিপ্লোম্যাটিক্যালি হয়তো করা সম্ভব। কারণ আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী একসময় একটি উদ্যোগ নিয়ে এটা একটি কাজ করে এসেছেন অলরেডি পাকিস্তানে গিয়েই তিনি নিজেই গিয়েছিলেন। কিন্তু বর্তমানে কিন্তু এই যুদ্ধাপরাধী বিচার এবং জঙ্গিবাদের যে বিষয়টি সেই দিকে যদি আমরা নিরসন না করতে পারি তাহলে আমরা এই প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি দৃশ্যমান কিছু করা সম্ভব কিনা সেটা সম্পর্কে আমি আসলে তেমন আশাবাদী হতে পারছি।
ধন্যবাদ, সময় সংক্ষিপ্ততার জন্য সব প্যানেলিস্টদের কাছে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। এখন কলকাতা থেকে প্রশ্ন করছেন পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় ভারতবর্ষের কলকাতা থেকে বলছি। সাধক রামপ্রসাদ একটি গানে লিখলেন, দোষ কারো নয় গো মা, আমি সখ্যাত শনিদে ডুবে মরিষা না। যদিও দোষারোপ করে বার্তা দিল ইসলামাবাদ, কিন্তু বিলক্ষণ জানে সে নিজেই নিজের দোষে অন্য দেশের মাটিতে সন্ত্রাস রপ্তানি করতে গিয়ে শুধু হাতই পোড়ায়নি, বরং নভেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে মুখ পুড়িয়েছে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসের বিরোধিতায় পাকিস্তানের পাশ থেকে সরে গেছে, সমর্থন জানিয়েছে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান। সার্কের মূল সুর আঞ্চলিক সহযোগিতাকে পাকিস্তান যেভাবে পদদলিত করেছে এটাই কি তার একমাত্র সম্ভাবনা নয়? এই ঘটনায় সার্ক কি তার প্রাসঙ্গিকতা হারালো না? চীনের সমর্থনের আশায় ইসলামাবাদের আস্ফালন কতদিন থাকবে? চীন কি ব্রিক্স গোষ্ঠীর সহযোগিতায় বাজার বৃদ্ধি ঘটিয়ে নিজের ভগ্ন অর্থনীতিকে চাঙ্গা না করে পাকিস্তানকে কতদিন মদত দেবে? পাকিস্তানের অবস্থা এখন অনেকটাই সুকুমার রায়ের কাল্পনিক চরিত্র কাকেশ্বর কুচকুচের মতো, সাত দুকুনে চোদ্দ চার, হাতে রইল পেন্সিল নয় কি? শ্রোতা বন্ধুরা কি বলেন? নমস্কার।
পল্লব মুখোপাধ্যায় খানিকটা ব্যঙ্গই করেছেন, বলতে চাইছেন যে পাকিস্তান মূলত সবকিছুই হারালো। আরেকজন প্রশ্নকর্তা আছেন দক্ষিণ দিনাজপুর থেকে, ভারত থেকেই, দেবাশিস গোপ। হ্যালো।
হ্যালো, আমি দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। পাকিস্তানের কারণেই যখন সন্ত্রাসবাদের বারবারান্ত, তখন তাকে একঘরে করে দিয়ে সার্ক গোষ্ঠীর বাকি সদস্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, সহভাগিতাকে জোরদার করার মাধ্যমে সার্কের মূল উদ্দেশ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা কি রাখতে পারে না, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে? তাহলে হয়তো সার্ক সংকট কাটিয়ে ওঠা যাবে এবং সার্ক গোষ্ঠী নিরাপত্তাও ত্বরান্বিত হবে বলে মনে করি।
দেবাশিস গোপ বললেন যে পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক পুনর্গঠিত করা যায় কিনা। অন্যদিকে আরেকজন ফেসবুকে কামাল হোসেন বলেছেন, দুদেশের অস্থিরতার কারণে সার্ক আজ বন্ধ হওয়ার পথে, সার্ক থেকে ভারত পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সচল রাখতে হবে। তো কাজেই নানান রকম মন্তব্য আমরা পাচ্ছি। মাসকাবাত আহসান, আপনি কি মনে করেন?
আসলে আমরা বিভিন্ন যে ফোরামগুলো দেখেছি, যেমন আসিয়ান বলেন বা ইউরোপীয় ইউনিয়ন, সেখানে দেখা যায় যে কোন রাষ্ট্রের আয়তন বা তার অর্থনীতি বা তার সামরিক শক্তি দিয়ে কোনো তাকে মাপা হয় না, প্রত্যেকটি সদস্যের সমান গুরুত্ব থাকে। কিন্তু সার্কের ক্ষেত্রে যেটা ঘটেছে যে দক্ষিণ এশিয়ার সামাজিক মনোজগতেই যেটা রয়েছে যে তুলনামূলক জীবনযাপন এবং শ্রেষ্ঠত্বের দাবি, ওই জায়গা থেকে এক ধরনের প্রচ্ছন্ন দাদাগিরি রয়েছে ভারতের মধ্যে এবং ভাইগিরি রয়েছে পাকিস্তানের মধ্যে, এরকম একটি অভিযোগ কিন্তু নানা মহল থেকে রয়েছে। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার জন্য যে শান্তির মডেলটি উপস্থাপন করে রেখেছেন, সেটি এত একটি সমৃদ্ধ কাজ যে যার মাধ্যমে নানা ক্ষেত্রে এই সার্কভুক্ত দেশগুলো তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারত। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং ভারত তো কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মনে করে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বটবৃক্ষ, এই কারণে যেটা হয়ে যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দিক নির্দেশনাটাকে সার্ক ঠিক মতো কাজে লাগাতে পারলো না। তাহলে আমরা ঘুরে ফিরে বারবার দেখছি যে সমস্যা ওই জায়গাতেই, যে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কে যে সংস্কৃতি, যেমন চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া, এরা আলাদা হয়ে গেছে কিন্তু একটি সভ্য, একটি সুন্দর সম্পর্ক দুটি দেশের মধ্যে রয়েছে। ভারত পাকিস্তানের নাগরিক পর্যায়ে এরকম সম্পর্ক আমরা দেখতে পাই, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গোপনে অনেক ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে সুশাসন দিতে না পারায় দেখা যায় যে এই ভারতে পাকিস্তান বিরোধী এবং পাকিস্তানে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে হয়। তো এই যে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ঘটনাটা সেরকম কিছু কিনা সেটা ভেবে দেখার দরকার আছে, এবং হয়তোবা নাগরিক পর্যায়ে সার্কের পুনর্গঠনের একটা সুন্দর পরিকল্পনা নাগরিক পর্যায় থেকে উঠে আসতে পারে, এক্ষেত্রে নাগরিক পর্যায়ের কূটনীতিকে সম্পৃক্ত।
ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন ঢাকা থেকে, সাজেদা হক। হ্যালো।
হ্যালো, আমি সাজেদা বলছি ঢাকা থেকে, আমি রেডিও ধ্বনিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, ভারত এবং পাকিস্তান যে জিনিস নিয়ে এখন বিশ্বে আলোচিত এবং নিজেদের মধ্যে একটা পরিস্থিতি করেছে, তার মূল ইস্যুটি হচ্ছে, প্রধান হচ্ছে যে কাশ্মীর, কাশ্মীরে যে সাধারণ যারা বাস করে এখন জনগণ, তারা আসলে কি চায়, কাশ্মীরের বাসিন্দা যারা, অধিবাসী যারা, তাদের চাওয়াটা কি, এইটা নিয়ে বিশ্ব নেতা কিছু ভাবছে কিনা, এটা জানতে চাইছে না বিশ্ব নেতারা, বা এটা জানার কোন উদ্যোগ নিয়েছে কিনা, বাদল নেওয়া উচিত কিনা, এটা কি মনে চাই?
আচ্ছা, ধন্যবাদ। মিলন দত্ত বলে ফেসবুকে আরেকজন বলেছেন, সার্কের মিটিং কোনো নিউট্রাল প্লেসে, উনি ইংরেজিতেই লিখেছেন, করলে কোনো আপত্তি নেই আমাদের। যাই হোক, কাশ্মীর প্রসঙ্গে একটা খুব সংক্ষেপে আমি অমিয় চৌধুরীর কাছে যাব, যে কাশ্মীরের জনগণ কি চায়, কাশ্মীর নেই তো দ্বন্দ্বটা, কাশ্মীরের জনগণ কি চায়, সেটা বের হচ্ছে না কেন?
হ্যাঁ, এখন শুনুন, কাশ্মীরের জনগণ যেহেতু একটা গণতান্ত্রিক সরকার সেখানে আছে, একটি নির্বাচিত সরকার, সুতরাং জনগণের যে মুড সেটা সেই সরকারই বলতে পারবে, এবং সেই সরকার এখন পর্যন্ত কাশ্মীরের জনগণকে নিয়েই কাজ করছে। কিন্তু মুশকিল হচ্ছে যে পাকিস্তান থেকে উৎসাহিত হওয়া যে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে অলরেডি আছে, তারা কিছুতেই এই সমস্ত কাশ্মীরের যে সুসংহত একটা রূপ, এই রূপকে সবসময় ডিস্টার্ব করতে চেষ্টা করছে। এবং পাকিস্তান যখন ভারতবর্ষের সঙ্গে কথা বলতে আসছে, তখন তারা একটা শর্ত দিচ্ছে যে এই কাশ্মীর সম্বন্ধে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে কথা বলতে এলে ওই যে জঙ্গি গোষ্ঠী যারা আছে,
জঙ্গি গোষ্ঠী মানে কিন্তু তারা সৎ নাগরিক একটা অর্থে, তাদেরকে এই আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে, ভারতের পক্ষে সেটা মানা সম্ভব নয়। সেখান থেকে তারা সরে যাবে এবং সরে যাওয়ার একটা রেফারেন্ডাম হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রশ্ন অনেক দূরে। যে সার্কে সম্মেলনের আউটসাইড অন্যান্য দেশগুলো যেমন বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ,
আমরা আমাদের
নাম না দিয়ে পারস্পরিক যদি একটা সহযোগিতা করে এই পাকিস্তানকে বলে যে তোমরা এরকম করো না ভাই, তাহলে কিন্তু
আমাদের আমাদের অনুষ্ঠানের সময় একদম একদম শেষ হয়ে যাচ্ছে, আমাদের সংবাদ প্রচারের সময়। এখন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক অমিয় চৌধুরী এবং জনাব মাসকাবাত আহসানকে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স এবং ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন মঙ্গলবার রাতে বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। তারা দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক হিলারি ক্লিনটন, এদের দুজনার নীতিমালা সংক্রান্ত প্রস্তাব ও তাদের রেকর্ড সম্পর্কে একে অপর পক্ষের সমালোচনা করেন। সন্ত্রাস জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সরকারি আহ্বানে সাড়া দিয়ে প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির দুজন সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের টেরর লঞ্চপ্যাডগুলোতে জড়ো হয়েছে 100 বেশি জঙ্গি। সেনা সূত্রের খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা সামান্য শিথিল করলেই তারা নিয়ন্ত্রণ রেখা পার হবে। ইতালির উপকূল রক্ষা বাহিনী জানিয়েছে গত দুদিনে প্রায় 11,000 মানুষকে সমুদ্র থেকে উদ্ধার করেছে, যার মধ্যে অনেক শিশুই একা সফর করছে। কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার 4,600 জন এবং সোমবার 6,000 মানুষকে তারা উদ্ধার করেছে। ওদিকে ব্রিটেন অভিবাসন বিরোধী নতুন আইন ঘোষণা করেছে। বাংলাদেশে বুধবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় 12 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইংল্যান্ড থেকে এক বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
গত 22 সেপ্টেম্বর থেকে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মাদ্রাজের এক হাসপাতালে, কিন্তু ঠিক কি তার অসুস্থতা সেটা যেন এক রহস্য। হাসপাতালের তরফে যেটুকু বুলেটিন বেরোচ্ছে তাতে পরিস্থিতি স্পষ্ট হচ্ছে না। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই ইংল্যান্ড থেকে এক চিকিৎসক এসে ঘুরে গিয়েছেন। এদিকে চেন্নাই শহর এখন গুজবের রাজধানী। জয়ললিতা ঠিক কতটা অসুস্থ তা নিয়ে গুজব আর অনুমানের শেষ নেই। তার জ্ঞান রয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শেষ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করুক। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইথিওপিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে যে রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় পাথরের আঘাতে একজন আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরে বুধবার বিমান অভিযান চালিয়েছে। আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলে ছিলেন অড্রিয়াস রেগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.